স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন আশিস চক্রবর্তীর কাহিনী শাকচুন্নি। ভূত মানেই কোথাও একটা না পাওয়ার ইতিহাস, কোথাও সময়ের পলিচাপা যন্ত্রণা, কিন্তু সত্যিকারের ভয় তখন জন্মায় যখন সেই যন্ত্রণা লুকিয়ে থাকা শিখে নেয়। আস্তিনের সাপ ঠিক কোথা দিয়ে ফণা তুলবে কি বলতে পারে, কতটা বিষ জিভের ডগায় লুকিয়ে রেখেছে তার হিসেব কে রাখে। তেমনি এক গল্প শুনবেন আজ আশিস চক্রবর্তীর কলমে শাকচুন্নি।
বেলা বেড়েছে, সূর্য উঠে গেছে মাথার উপরে, চৈত্র মাস, আকাশের অবস্থাও ভালো নয়, গরম বাতাস বইছে থেকে থেকে। সংকীর্ণ মিঠো পথ ধরে হেঁটে চলেছে গৌরী, দরকার না পড়লে এ পথে তেমন কেউ আসে না, তাই পথের অবস্থাও ভালো নয়, আগাছা ঢেকে রেখেছে পথ, দূরে খাঁখা মাঠ আর ফসলের জমি। গৌরীর হাতের রেকাবিতে পূজোর উপকরণ, খালি পায়ে ছুটে ছুটে চলেছেও, সর্বাঙ্গ ঘরমাক্ত, নির্জলা উপবাস রেখেছে গৌরী। গাঁ ছাড়িয়ে সরু পথটা গিয়ে মিশেছে ভট্টপাড়ায়, ত্রিশ ঘর বামুনের বাস সেখানে। পাড়ার মাঝখানে রয়েছে মা চণ্ডীর পুরনো মন্দির, বড় জাগ্রত মা, ভক্তদের কখনো খালি হাতে ফেরায় না। আজ মঙ্গলবার, তাই গৌরী সেখানেই চলেছে। বিবাহের পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পরও সন্তানের মুখ দেখেনি গৌরী। একদিন ভর দুপুরে পুকুরে কাপড় কাচতে গিয়েই ভট্টপাড়ার চণ্ডী মায়ের কথা শোনেও, কথাটা বলেছিল ঘোষপাড়ার মালতী। ওর বিয়ে হয়েছে রতনপুরে, অনেক দূর, খুব বেশি বাপের গায়ে আসে নাও। আচমকা সেদিন পুকুর পাড়ে এসে গৌরীকে কথাটা বলেছিল, তারও নাকি এমন দশা হয়েছিল। শেষে সাত বছর পর মা চণ্ডীর কৃপায় কোলে সন্তান আসে। সন্তান লাভের সব রকম প্রচেষ্টা গৌরী করেছে, তাবিজ, কবচ, গাছের শেকড়, জল পড়া থেকে শুরু করে কবিরাজ দেখিয়েও কোনো ফল মেলেনি। অবশেষে নিরুপায় হয়ে মালতীর কথা শুনে গৌরী নির্জলা উপবাস রেখে চণ্ডী মায়ের কাছে হেঁটে গেলে নাকি সন্তান লাভ হয়। ভট্টপাড়া কাছে নয়, সে কখন বাড়ি থেকে বেরিয়েছে গৌরী, এখনো ক্রোশ খানেক পথ বাকি। সবে তো তালডাঙার মাঠ পেরিয়েছেও, এরপর কালো দিঘি, তারপর শিমুলতলার জঙ্গল পেরোলেই ভট্টপাড়া। আকাশে মেঘ জমেছে অনেক আগেই, কিছুক্ষণ আগে ছেঁড়া মেঘের ভেতরে সূর্য দেখা যাচ্ছিল, এখন সম্পূর্ণ আকাশ মেঘে ঢাকা, সূর্য নেই, ঠান্ডা আলো ছেয়ে আছে চারিদিকে। কালো দিঘি আসার মুখেই ঝোড়ো হাওয়া উঠল, বাঁকা হয়ে এল গাছপালার মাথা, খোলা আঁচলটা কোমরে গুঁজল গৌরী, খোলা চুল উড়ছে ওর। আকাশের দিকে তাকিয়ে আসন্ন দুর্যোগের আশঙ্কায় বুকটা শুকিয়ে এলো, সামান্য ভয়ও করছে। ধারে কাছে তেমন আশ্রয়স্থল নেই, বিপদে পড়লে মানুষের দেখা পাওয়ার সুযোগ কম। ওর স্বামী গণপতি সঙ্গে আসতে চেয়েছিল, গৌরী বাধা দেয়। সন্তান লাভের ব্রতে নাকি একাই যেতে হয়, এমনটাই বিধান দিয়েছিল মালতী। তবে এই মুহূর্তে গণপতির কথা স্মরণে আসছে গৌরীর, ও পায়ের গতি আরো বাড়ায়, খানিক বাদে যন্ত্রণায় কুঁকড়ে ওঠে গৌরী, সেই সঙ্গে ওর বাম পাটা আপনা থেকেই উঠে আসে উপরে। গৌরী পায়ের দিকে তাকিয়ে দেখে মস্ত একটা কাঁটা ফুটেছে পায়ে, খুব সাবধানে হাতের রেকাবিটা ও নামিয়ে রাখল ঘাসের উপর, তারপর পায়ের কাঁটা টেনে বার করল, রক্ত ঝরছে। পথের ধুলোতে গড়িয়ে পড়া রক্তের দিকে চেয়ে গৌরী ভাবে, মা চণ্ডী বোধহয় পরীক্ষা নিচ্ছে। আজ যত বাধাই আসুক ও মায়ের কাছে যাবেই বলে মনস্থির করে। এরপর দিঘির জলে নেমে হাত ও পায়ের ক্ষত ধুয়ে ফেলে, রেকাবিটা তুলে নেয় হাতে, ব্যথা উপেক্ষা করে মাটিতে পা ফেলছে গৌরী। তবে বেশিক্ষণ এগোনো গেল না, আবার দাঁড়িয়ে পড়ল গৌরী। একটা কণ্ঠস্বর ওর কানে এসেছে, কাছের থেকেই ভেসে এলো কথাটা, মেয়েলি গলার স্বর। চারিদিকে মাথা ঘোরালো, সামনের ফাঁকা জমির দিকে আটকে গেল ওর দৃষ্টি। অদূরে দণ্ডায়মান অশোক গাছের পাশে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে, পরনে লাল পেড়ে সাদা শাড়ি, ময়লা কাপড়টা খাটো করে পরা, গায়ে ব্লাউজ নেই, মাথার চুল বাতাসে ভাসমান, তলপেটটা উঁচু হয়ে আছে। অশোক গাছের গোড়ায় দাঁড়িয়ে সে এদিকেই চেয়ে আছে। মেয়েটার পেটের দিকে তাকিয়েই গৌরী বুঝতে পারল ও 7-8 মাসের পোয়াতি। গৌরী স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটি আবার বলে উঠল,
কোথায় চললি ও?
দুর্যোগপূর্ণ নির্জন রাস্তায় ওকে দেখতে পেয়ে গৌরীর বেশ ভালোই লাগল। অন্তত পাশে একজন দাঁড়িয়ে থাকলে নিজেকে ভীতু বলে মনে হয় না। ওকে ইশারা করে ডাকল গৌরী। মেয়েটা গাছের গোড়া থেকে সরে এসে জমির আলে পা রাখল, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো গৌরীর কাছে। মেয়েটা চলবার সময় অদ্ভুত এক শব্দ আসছিল। গৌরী ওর পায়ের দিকে তাকিয়ে দেখল মেয়েটি পায়ে কড়ি আর শঙ্খ টুকরোর নূপুর পড়েছে। তবে ও কাছে আসার পর গৌরীর মন বিষণ্ণতায় ভরে গেল। দেহে কিচ্ছু নেই মেয়েটার, শীর্ণ হাত পা, রোগাটে দেহে বেঢপ পেটটা উঁচু হয়ে আছে, হাতে শাঁখা পলা, মাথায় সিঁদুর, গায়ের রং কালো, পরনের কাপড় হাঁটুর নিচ পর্যন্ত নেমে এসে থেমে গেছে। কোনো ছোট লোক ঘরের মেয়ে ভেবে গৌরী বলল,
আমি তো চলেছি চণ্ডী মায়ের মন্দিরে, কিন্তু তুই কে?
শুকনো মুখে দাঁত প্রসারিত করে হাসল মেয়েটা, তারপর বলল,
আমার নাম কুসুম, ওই যে আমার ঘর।
শেষ কথাটা বলবার সময় কুসুম খোলা মাঠের দিকে ইশারা করল। গৌরী মুখ ঢেকে থাকা সূর্যের আলোয় দেখতে পেল মাঠের মাঝখানে একটা কুঁড়ে ঘর একলা দাঁড়িয়ে আছে। আশেপাশে অশোক গাছ দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু নেই। নির্জন স্থানে পোয়াতি মেয়ের একা দাঁড়িয়ে থাকা ঠিক নয় ভেবে গৌরী বলে ওঠে,
ঝড় আসছে, তোর তো শরীরের অবস্থাও ভালো না, এই সময় ঘর ছেড়ে বেরিয়েছিস কেন তুই?
কুসুম মাথা নোয়াল। ওর গর্তে ঠেলা চোখের ভেতরে সাদা রংটা একটু বেশি। মন খারাপের মতো করে কুসুম জবাব দিল,
একটু খাবারের লোভে গো, ঘরে একটু খাবার নাই।
ভুরু কুঁচকে গেল গৌরীর। এই সময় মেয়েদের নানান রকম খাদ্য চেখে দেখতে ইচ্ছে করে বলেও শুনেছে, আর এই হতভাগী না খেতে পেয়ে মরছে, পেটের ছেলেটাও বোধহয় অপুষ্ট হয়ে আছে। চোখে জল এলো গৌরীর, ভগবানের বিচারের প্রতি সংশয় জন্মালো ওর মনে। ও একটা সন্তানের জন্য হাপিত্যেশ করে মরছে, আর এদিকে যার খাবার জোটে না তার পেটে সন্তান এসেছে। মনটা গুমড়ে কেঁদে উঠল। বাইরের আকাশও ওর চোখের সঙ্গে পাল্লা দিয়ে জল খসাতে আরম্ভ করল। শুরু হলো মেঘের গর্জন, আচমকা জঙ্গলের মাথায় আছড়ে পড়ল বজ্র, প্রচণ্ড শব্দে কেঁপে উঠল গৌরী, সেই সঙ্গে ফিরে পেল। কুসুম আকাশের দিকে তাকিয়ে বলল,
তুমি বাইরে থেকুনি, চলো চলো আমার কুঁড়ে ঘরে চলো, এখানে থাকলে বিপদ আছে, কিন্তু আমায় যে থামলে চলবে না, এক্ষুনি যেতে হবে, যেও দিন তো আর ফুরিয়ে যাচ্ছে না, ঝড় বৃষ্টি থামলে না হয় যেও, এবলা আমার ঘরে আশ্রয়টুকু নাও।
মাথার উপরে মেঘ ভেঙে বৃষ্টি নেমেছে, নির্জন পথ অন্ধকারাচ্ছন্ন, ঘন ঘন বজ্রপাতের শব্দ কানে আসছে, আলোর ঝলকানি চোখ ধাঁধিয়ে দিয়ে যাচ্ছে। পরিস্থিতির ভয়াবহতা বিচার করে গৌরী কুসুমের কুঁড়ে ঘরে আশ্রয় নেওয়াই সমীচীন মনে করল। কুসুম ওকে পথ দেখিয়ে নিয়ে চলল, ভিজে মাটির উপরে পা ফেলে কুসুমকে অনুসরণ করে চলেছে গৌরী। অশোক গাছটা পেরোতেই কুসুমের কুঁড়ে ঘরের দেখা মিলল, বাঁশের বেড়া দিয়ে ঘেরা সামান্য ছোট্ট ঘর, মাথায় খড়ের চাল, হাট করে খোলা দরজা দিয়ে দৌড়ে ঢুকল কুসুম। তারপর গৌরীকে ইশারা করল, গৌরী ঘরের মধ্যে পা ফেলে অবাক হয়ে গেল, ছোট্ট ঘরটা পূর্ণ হয়ে আছে অভাবে, আলো সেরকম নেই, কুঞ্চির দেওয়াল কেটে একটা ছোট্ট জানলা রয়েছে, সেদিক থেকেই সামান্য আলো এসে পড়েছে ঘরের মেঝেতে, মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানিতে ফর্সা হচ্ছে ঘরটা। মাটিতে খড় বিছিয়ে গৌরীকে বসতে দিল কুসুম, গৌরী হাতে রেকাবিটা কোলের উপর নিয়ে বসল। মাটির কয়েকটা বাসন ছাড়া আর কিছু নেই ঘরে, ছেঁড়া ময়লা ধরা কয়েকটা কাপড় ভাঁজ করে মেঝেতে রাখা, কুলুঙ্গিতে সিঁদুরের কৌটো নজরে পড়ল। কুসুম মাথা নামিয়ে বসে রয়েছে, খাটো কাপড়ের আড়াল থেকে ওর স্ফীত উদর বেরিয়ে আছে। সেদিকে তাকিয়ে গৌরী প্রশ্ন করল,
কদিন না খেয়ে আছিস?
কুসুমের ফাটা ঠোঁট নড়ল, জিভ দিয়ে ঠোঁট চাটবার ভঙ্গি করল। গৌরী লক্ষ্য করল কুসুমের রক্তশূন্য মিশকালো শরীরে সাদা বর্ণের জিভটা বেমানান। কুসুম মাটির পাত্রগুলো খানিক নাড়াচাড়া করল, তারপর একটা মাটির সরায় গিয়ে দিয়ে বলল,
কদিন খাইনি জানি না গো, এটা আজকে খেয়েছি।
গৌরী উঁকি দিয়ে দেখল সরাতে আধ খাওয়া মাছ পড়ে রয়েছে, আগুনে ঝলসানো মাছ, মাংস পোড়ার সঙ্গে আষ্টে গন্ধ মিশে উৎকট গন্ধ ছাড়ছে। গৌরী নাকে আঁচল চাপা দিলে কুসুম তাড়াতাড়ি সরাটা ঢাকা দিয়ে রাখল, মুখটা সহজ করে বলল,
শোল মাছ, দিঘির জলে মরে ভেসে উঠেছিল, তুলে এনে আগুনে পুড়িয়ে নিয়েছি, বাকিটা রাতে খাবো বলে রেখেছি। তোমার নাকে মাছ পোড়ার গন্ধ ঠেকলো না বউ? আমি আমি একটু বরং গোবর জল ছিটিয়ে দিয়ে। হ্যাঁ
না না, সেসবের দরকার নেই, তুই বস, আমি ঠিক আছি।
মুখের থেকে ও আঁচল সরিয়ে রাখল, মাছ ঢাকা মাটির সরার উপরে মাছি বসছে, দুর্গন্ধটা কমলেও ঘরের বাতাসে ভ্যাপসা গন্ধ ভর করে আছে। কুসুম খসখস করে গায়ের শুকনো চামড়া চুলকাল, ওর আঙুলের মাথা থেকে বেরিয়ে থাকা নখগুলো মোটা আর কালচে, দড়ির মতো ছড়ানো চুলে হাত ঢুকিয়ে কুসুম কিছু খুঁজবার চেষ্টা করল, তারপর বলল,
তাও তোর বাড়ি কোথায় গা?
রত্নকুম্ভগ্রাম।
কুসুম এবারে গৌরীর নধর দেহের উপর নজর বুলিয়ে বলল,
তুমি রোজ পেট ভরে খেতে পাও না?
এর জবাবে কি বলা উচিত ভেবে পেল না গৌরী, বসে রইল। কুসুমের লোভাতু চোখ গৌরীর শরীরে জমে থাকা মাংস মেদের পরিমাণ মেপে চলেছে, ধীরে ধীরে খুব খারাপ হয়ে আসছে কুসুমের দৃষ্টিটা। গৌরী অস্বস্তি অনুভব করে মাথা নামিয়ে বসল, এমন তীক্ষ্ণ চোখে কোনো পুরুষ মানুষও ওকে আজ পর্যন্ত দেখেনি। কুসুম বিড়বিড় করে বলে চলেছে,
খেতে পাবে তো, অভাব নাই, কাটা ফুটে যে রক্ত ঝরল তোমার তাতেই বুঝলাম শক্ত শরীর, তোমার দেহে রক্ত মাংস মেদ সব মজুত আছে, যৌবন আছে, ভরাট সংসার তোমার, জোয়ান মরদ আছে, চিন্তা কি, ঠিক তোমার মতো সংসার করার খুব শখ ছিল আমার, হলো কই, কই হলো।
এই সমস্ত কথার অনেকটাই কানে এলো না গৌরীর, ইচ্ছে করেই বাইরে চেয়ে রইল। বৃষ্টিটা সামান্য কমলেও চলে যেতে পারবে বলে ভাবছে, মেঘের গর্জন থামছে না, বর্ষণ বেড়েই চলেছে। ওই আবার ঘরের ভেতরে দৃষ্টি ফিরিয়ে আনল, কুসুম উবু হয়ে বসে রয়েছে, লিকলিকে হাত দুটো নিকোনো মেঝেতে ছোঁয়ানো, ওর ছোট্ট শরীরটার দিকে তাকিয়ে মায়া হল গৌরীর। ও প্রশ্ন করল,
তোর বর কোথায়, কাজে বেরিয়েছে নাকি?
জোড়া প্রশ্ন শুনে কুসুম যেন সম্বিত ফিরে পেল, চোখ বড় করে তাকাল, ওর সুস্থ মুখে চোখ জোড়া বেমানান। বাইরে বিদ্যুতের আলোয় ঝিলিক দিয়ে উঠল ওর নজর, এই মুহূর্তে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা হিংস্র সাপদ মনে হচ্ছে কুসুমকে। বাইরে বাতাস বইছে, দরজা ডিঙিয়ে জ্বলো বাতাস হাড়ে কাঁপন ধরাচ্ছে গৌরীর। কুসুম দাঁতে দাঁত চিপে জবাব দিল,
মানুষ বড় শয়তান গো বউ, বড় শয়তান, সুখে বাঁচতে চায়, সুখে বাঁচতে দেয় না, ইচ্ছে করে ইচ্ছে করে সব কটাকে গলায় পা দিয়ে পিষে ফেলে।
কথাটা বলে মাটিতে পা তুলে আছাড় মারল কুসুম, রাগে ফুঁসছে ও, ওর শীর্ণ দেহটা কাঁপছে। কুসুমের বেঢপ পেটটায় বারে বারে নজর পড়ছে গৌরীর, মাথার চুল ঝাঁকিয়ে নিজের ভয়ঙ্কর ক্রোধ প্রকাশ করে চলেছে কুসুম, অনেকটাই কুৎসিত দেখাচ্ছে ওকে। গৌরীর গলার ভেতরটা শুকিয়ে এলো, ও ভয় পেয়ে বলল,
হে কি কুসুম, তোর কি হলো, এরকম করছিস কেন?
কুসুম উত্তর দিল না, মেঘের গর্জনের সঙ্গে তাল মিলিয়ে ও গর্জে চলেছে, ওর লম্বাটে শরীরটা সাপের মতো দুলছে। গৌরীর হাতের আঙুলগুলো কেমন অসাড় হয়ে এলো, মেয়েটির কি মাথার ব্যায়াম আছে? প্রশ্নটা মাথায় জড়ো হতেই আর স্থির থাকতে পারল না গৌরী, ও উঠে দাঁড়িয়ে বলল,
তুই এরকম করলে আমি কিন্তু চলে যাব।
কুসুম থামল, গৌরী ভয়ার্ত দৃষ্টি ফেলল ওর দিকে। কুসুম ক্রোধে ফুঁসতে ফুঁসতে পা ছড়িয়ে বসেছে এখন, ওর মাথার চুল এলোমেলো হয়ে বিছিয়ে আছে সর্বাঙ্গে, গায়ের কাপড় আলগা হয়ে পড়েছে মাটিতে, বুকের হাড় বেরিয়ে আছে, বুকে এক মুঠো মাংস নেই, কোঁচকানো চামড়ার কেন্দ্রে দুটুকরো কয়লা জ্বলছে। গৌরীর চোখ ঘর ও বাহির করছে, কুসুমের সামনে এক দণ্ড বসতে ইচ্ছে করছে না, ওদিকে বাইরে বেরোনোর উপায় নেই, দুর্যোগ কাটেনি। উভয় সংকট অনুভব করে গৌরী চুপ করে দাঁড়িয়ে রইল। কুসুম এবারে বলে উঠল,
বাবু বসো বসো।
কুসুমের অস্বাভাবিক আচরণে গৌরীর সংশয় কিছুতেই কাটল না, ও দাঁড়িয়েই রইল। কুসুম আবার হাতের ইশারা করে বলে উঠল,
বউ বসো এখানে, কোনো ভয় নাই।
গৌরী একটু তফাতে বসল, মাথার চুল ও গায়ের কাপড় ঠিক করবার কোনো লক্ষণ নেই কুসুমের মধ্যে, ও আগের মতোই বসে রয়েছে, এখন আর সামান্যতম নড়ছেও না, বাতাসে কেবল চুল দুলছে। গৌরী ওর দিকে চেয়ে রয়েছে, কুসুমের পোড়া কাঠের মতো পা জোড়া সোজা হয়ে আছে, পায়ের তলাটা ফ্যাকাশে, বিভৎস দেখাচ্ছে ওকে। গৌরীর এবারে ভয় করছে, ঘন ঘন শ্বাস পড়ছে ওর, ও এবারে কম্পিত স্বরে বলে উঠল,
তুই এরকম কেন করছিস কুসুম, শরীর খারাপ লাগছে?
শুকনো কাশির মতো হেসে উঠল কুসুম, শব্দ ভেদ করে সেই বিশ্রী হাসির শব্দ কুণ্ডলি পাকানো বাতাসের মতো দূরে সরে গেল। কুসুমের মুখ এখন স্পষ্ট দেখা যায় না, গোছা গোছা চুলের আড়ালে ঢাকা পড়েছে সামনেটা। হাতের সরু সরু আঙুলগুলো দিয়ে মাটিতে আঁচড় কেটে বলল,
শরীর আমার অনেক দিন খারাপ হয় না বউ, সেসবের বালাই নাই।
তুমি এমন করছিস কেন? পিঠের বাচ্চাটার ক্ষতি হবে না?
না না, ও ঠিক আছে। আসলে অনেক দিন আগের কিছু ছবি চোখের সামনে ভেসে উঠেছে বউ, তাই গায়ে জ্বালা ধরছে।
কেউ তোর খুব ক্ষতি করেছে না, তাই রাগ জমে আছে। আচ্ছা, তোর বরের কথা জিজ্ঞেস করলাম বললি না তো?
কুসুম সেথিতে হাত রাখল, তারপর দুই হাতের শাখা পলা ঘুরিয়ে দেখল কিছুক্ষণ।
সে অনেক কথা বউ, অল্প কথায় বরের সম্বন্ধে বলা যাবে না।
গৌরী বুঝল কুসুমের স্মৃতিতে কিছু নিষ্ঠুর কাহিনী জমা হয়ে রয়েছে যা তাকে কষ্ট দিয়ে চলেছে। খানিক আগের ওর শরীরে বিকৃত ভঙ্গিমা সঞ্চিত আক্রোশের বহিঃপ্রকাশ ছাড়া কিছুই নয়। এদিকে বাইরে দুর্যোগের জন্য এখনই গৌরীর পক্ষে ঘর ছাড়া সম্ভব নয়। অগত্যা আরো একটা প্রশ্ন করল গৌরী,
কোথায় গেছে তোর বর?
কুসুম মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে দিল, পাথর কেটে তৈরি করা কোনো অপদেবতার মুখের মতো দেখাচ্ছে ওকে। চোখে আগুন, ক্ষয়ে যাওয়া ধারালো দুপাটির দাঁতগুলো ঘষে কিড়মির শব্দ তুলল কুসুম। গাল ও চোয়ালে হাড় উঁচু হয়ে আছে, মুখের চামড়া পাতলা হয়ে তিরতির করে কাঁপছে। গৌরী কুসুমের মুখের উপর ছেয়ে থাকা অসহায় দুর্বল ভাবটা সরে যেতে দেখল। কুসুমের হাত পায়ের অবস্থান এখন অনেকটাই প্রতিহিংসাকারীর মতো। কুসুম ক্রোধে ডুবে গেল। গৌরীর গলা শুকিয়ে আসছে, কুসুমের রূপ দেখে ওর বুকের উপর যেন পাথর চেপেছে। ধীরে ধীরে কুসুম খানিক শান্ত হয়ে বলল,
তাই আমার কোনদিন শক্ত ছিল না বউ, বিটে মাটি নাই। বাপমা মরা মেয়ে কি আগলে পড়ে থাকবো বলো? জলে যেমন শ্যাওলা ভাসে তেমনি ভেসে পৌঁছেছিলাম পুষ গ্রামে। সম্বল বলতে ছিল মরদের দুটো হাত, যে হাত দুটো ধরে সুখের সন্ধানে বেরিয়েছিলাম। বটটা আমাকে সব সময় লতানো গাছের মতো জড়িয়ে থাকত। ওর ওর গায়ের গন্ধ, এখনো আমার নাকে লেগে আছে। বাপ মায়ের পর ওকে প্রথম ভরসা করছিলাম। খোলা আকাশের নিচে দিন রাত ওর সঙ্গে কত কথা বলেছি, কত স্বপ্ন দেখেছি। এরপর একদিন ঘর বাঁধবো বলে দুজনে বেরিয়ে পড়লুম। নদীর চড়া দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছেছিলাম কুশগ্রামে, ছোট্ট গাঁ, তবে সোনা দিয়ে মোড়ানো নদী, ফসল ভরা জমি, গোলে গোলে গরু। ওসব দেখে আমরা ঠিক করলাম আমরা ওখানেই বাস করব। এক পা করে গায়ে ঢুকলাম। আশ্রয় আর কাজের দরকার ছিল দুজনেরই। পেয়েও গেলাম। অর্থবান মানুষের তার কমতি ছিল না। লোকমুখে খবর পেলাম দশরথ চৌধুরী, তাকে গায়ে সবাই মাননি করে, বিরাট কোটা বাড়ি তার। ওর হাতে পায়ে ধরতেই আমাদের দুজনকে কাজে রেখে দিল, আমি ঘর দুয়ার সাফ সুতরো রাখার কাজে রয়ে গেলুম, আর বর গোলঘর দেখাশোনার কাজ পেল। দশরথ চৌধুরী থাকবার ব্যবস্থাও করে দিল। ওর কোটা বাড়ির পেছনে একটা ছোট ঘরে আশ্রয় পেলাম, কিন্তু আশ্রয় বেশি দিন স্থায়ী হল না।
কুসুম থামল। বাইরে বৃষ্টির বহর বেড়েছে, কালো মেঘ কুঁড়ে ঘরের মাথার উপরে নেমে এসেছে। গায়ে আঁচল জড়িয়ে বসল গৌরী, ঠান্ডা বাতাস এসে ঠেকছে ওর গায়ে, দুর্যোগ কাটবার নামই নিচ্ছে না।
তোকে আশ্রয় ছাড়তে হলো কেন?
বিপদ। বিপদ নামল বিপদ, থাকবো কি করে? দশরথ চৌধুরীর গোলের গরুগুলো একে একে মরতে শুরু করলো, রক্ত শূন্য অবস্থায় চোখ উল্টে পড়ে থাকতে দেখা গেল গরুগুলোকে। গোলঘরের রক্ষক আমার স্বামী, তাই দশরথ চৌধুরী সমস্ত রাগ গিয়ে পড়লো আমার বরের উপর। গায়ের মানুষজন আমাদের সঙ্গ দিল না, উল্টে দশরথ চৌধুরীর কানে আগুন ঢাললো। এতে দশরথ চৌধুরী আমাদের দুজনকে মেরে ধরে তাড়িয়ে দিল। গায়ে থাকবার অধিকার হারালাম আমরা। গরুগুলো কিভাবে মরেছিল সে প্রশ্নের উত্তর কেউ পেল না। শেষে গ্রাম ছেড়ে নদীর চড়ায় এসে উঠলাম, নিজেরাই মাথা গোঁজবার মতো চাল তুললাম। হাতে কিছু অর্থ ছিল, সেসব কাজে লাগিয়ে নদীতে মাছ ধরবার ব্যবস্থা করলাম দুজনে। সেই মাছ দূরের গ্রামে বিক্রি করে দিব্যি ছিলাম জানলে, তবে কপাল মন্দ হলে যা হয়, তুমি যতই চেষ্টা করো বাঁচবে না। কুশগ্রামে মড়ক দেখা দিল, ছেলে বুড়ো সব মূল্য, নদীতে মরা ভেসে যেতে দেখলাম। অল্প অল্প করে সুন্দর গাঁটা জনশূন্য হতে থাকল। এই ভয়ানক ঘটনার দায় এসে পড়ল আমাদের উপর। গায়ের লোকের বিশেষ আমাদের জন্য গায়ে মড়ক লেগেছে, আমরা অপয়া। আমি ডাইনি। আমরা গায়ে ঢোকার পর থেকে বিপদ বেড়েছে। প্রথমে গরু মরল, তারপর মানুষ। আমরা নাকি গায়ের বাতাসে বিষ ছড়িয়ে দিয়েছি, ফলে একদিন গোটা গাঁ লাঠি সোটা হাতে উঠে এলো নদীর চড়ায় আমাদের ঘরের সামনে। আমাদের সাফ সাফান্ত করল, চিৎকার চেঁচামেচি শুনে আমাকে ঘরে আটকে বর বাইরে গেল। পরক্ষণে দেখি ঘরে আগুন জ্বলছে, আমার আমার পেটে তখন সন্তান এসছে। নদীর ধারে ঘর, বাঁচার জন্যে জলে লাফিয়ে পড়লাম। সাঁতরে ওপারে গিয়ে উঠলাম। ওপারে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরটাকে ছাই হতে দেখলাম, কিন্তু বরকে আর দেখতে পাইনি। গায়ের লোকজন ছিল না, অনেক কেঁদেছিলাম, সেদিন পেটের বাচ্চাটার জন্য কষ্ট হচ্ছিল। তারপর সেখান থেকে পালিয়ে এখানে এসেছি। এখন এখানে একাই থাকি, বরের মরা দেহটা তো দেখিনি, তাই জন্য বিশ্বাস করি সে এখনো বেঁচে আছে, হয়তো খুঁজছে আমাকে। আমিও খুঁজছি ওকে, একদিন হয়তো পেয়েও যাব।
কুসুম চুপ করলে আবার ওর শরীরের দিকে তাকালো গৌরী। কুসুমের শীর্ণ অশক্ত দেহটা দেখলেই বোঝা যায় কষ্টে আছে। বড় অভাগী মেয়েটা, বর বেঁচে আছে কি মরেছেও জানে না, পেটের সন্তানটারও ভরসা নেই। এসব ভেবে বুকটা মোচড় দিয়ে উঠল গৌরীর। এরপর কি একটা ভেবে ও বলল,
তুই আমার বাড়ি যাবি কুসুম, যতদিন পর্যন্ত তোর বরের খোঁজ মিলছে না তুই আমার কাছে থাক, ভর পেট খা।
কথাটা শোনা মাত্র কুসুম হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো গৌরীর সামনে, তারপর বলল,
না বৌমা, আমি যাব না, সংসার আমাকে আর টানে না, জলে জঙ্গলে পড়ে থাকতে আমি শিখে গেছি, তুমি আমার পেটের সন্তানটা নিয়ে যাও। আমি 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 জানি তোমার অনেক কষ্ট, তোমার সন্তান হয়নি, আমি তোমাকে সন্তান দেব, নিয়ে যাও নিয়ে যাও আমার সন্তানটা।
কুসুমের কথা শুনে গৌরী হাসল। উন্মাদের মতো আচরণ করছে কুসুম, উত্তেজিত হয়ে পড়েছে নড়বড়ে শরীরটা। গৌরী বলল,
ধুর পাগলি, আগে ওকে জন্মাতে দে, পৃথিবীর আলো দেখুক, তারপরে সব কথা হবে। সে কারণেই তো বলছি আমার সঙ্গে চল, তুই আর তোর হবু সন্তান ভালো থাকবি, তোর যা শরীরের অবস্থা তাতে ভালো কবরেজ দেখাতে হবে, ভালো মন্দ খেতে হবে, নইলে পেটের সন্তানটা পুষ্টি পাবে কি করে।
কুসুমের যেন কিছুতেই তর সইছে না, ব্যস্ত হয়ে উঠেছে ওর মোটা মোটা চোখ দুটো, চঞ্চল হয়ে উঠেছে। ও গৌরীর হাত দুটো আঁকড়ে ধরল, তারপর ব্যস্ত হয়ে বলল,
ও সব আমার চাই না বউ, আমি খেতে চাই না, অনেক দিন হয়ে গেল বোঝাটা পেটে নিয়ে বেড়াচ্ছি, আর পাচ্ছি না, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, তোমার তো সন্তান দরকার, যদি বলো পেট থেকে এক্ষুনি বার করে দিচ্ছি ওকে, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও, আমাকে মুক্তি দাও।
তোর কি মাথা খারাপ হয়ে গেছে, ওকে বার করবি কি, কমাস চলছে তোর,
বলে কুসুমের ঠান্ডা হাত জোড়া ছাড়িয়ে সরে এলো গৌরী। কুসুম সোজা হয়ে বসল, তারপর উন্মাদের মতো দৃষ্টি নিয়ে বলল,
মাস বছর জানি না বউ, সে কবে থেকে পেটে বই নিয়ে বেড়াচ্ছি ওকে, কেবল ওর বুকে ধূপ ফুকুনিটা শুনতে পাই, মরেনি ও মরেনি ও মরেনি বউ মরেনি, বেঁচে আছে আমার পেটের মধ্যে, ওর মায়াতেই তো আমার এই দেহটা ছাড়তে পারছি না। তোমাকে আমি মিথ্যে বলবো না, আমি আমি সেদিন জলে ডুবে মরেছিলাম, ভাসতে ভাসতে গিয়ে পাড়ে উঠি, দেহের মধ্যে সন্তানটা বেঁচেছিল, তাই আবার নিজের দেহে ঢুকেছিলাম, তার তারপর থেকে এখানেই আছি এখানেই আছি। রাস্তায় একলা মানুষ দেখতে পেলে ঘরে ডেকে এনে খাই, একমাত্র ছেলেটার জন্যই আমি মরেও বেঁচে আছি। তবে ভয় নেই, ভয় পেও না বউ, ভয় পেও না, তোমাকে আমি খাবো না, এই এই সন্তানের ভার তোমাকে দিয়ে আমি এই শুকনো দেহটা ছেড়ে চলে যাব, এর ভার তুমি নাও বউ, তুমি নাও, আমাকে আমাকে মুক্তি দাও, তোমার দুটি পায়ে পড়ি বউ, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে মুক্তি দাও।
বলে গৌরীর পায়ের কাছে লুটিয়ে পড়ল কুসুম, ক্রমাগত কাকুতি মিনতি করে চলেছে, আতঙ্কে উঠে পড়েছে গৌরী। একটু আগে কুসুমের বলা কথাগুলো এখনো ওর কানে বাজছে। প্রবেশদ্বারের সামনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে ও। ওর বুকটা ফাঁপা হয়ে এসেছে, বিস্ফারিত চোখের পলক পড়ছে না, বুকটা ওঠানামা করছে। কি বলছে কুসুম? ও মৃত, ওর পেটের সন্তান এখনো জীবিত হয়ে আছে। ও মানুষ খায়, তার মানে এতক্ষণও একটা মৃতের সঙ্গে এই ঘরে বসেছিল। ভয়ে ছোট হয়ে আসে গৌরীর হাত পা। কথাগুলো মাথায় ঠোক্কর খেয়ে ঘুরে বেড়াতে থাকলে ও পিছোতে থাকল। কুসুম আবার আগের মতো পা ছড়িয়ে বসে বলে চলেছে,
নাও না বউ, আমার পেটের সন্তানটা, ওকে নিলে আমি চলে যাব, আর এখানে থাকবো না। মানুষ মেরে খেতে আর ইচ্ছা করে না গো, পেটের বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার জন্য সব করেছি। আমার কি আর দেহে রক্ত রস আছে বলো, যেটা খেয়েও বেঁচে থাকবে? নাও না গো, নাও না গো বাচ্চাটাকে, তোমার তো বাচ্চা নেই, তোমার কাছে থাকলে ও ঠিক থাকবে, ঠিক থাকবে।
গৌরীর চোখ বিস্ফারিত, হাত পায়ের শক্তি পলে পলে ক্ষয়ে যাচ্ছে। কুসুমের পেটের দিকে তাকিয়ে ওর শরীরের কাঁপ ধরেছে।
আমাকে দেখে ভয় পেও না বউ, তোমার কোনো ক্ষতি করব না, তুমি বড় ভালো, তুমি তুমি দিঘির জলে পায়ের রক্ত ধুয়েছিলে, সেই রক্ত মাখার জল আমি খেয়েছি, এখন রক্তের স্বাদ চেখে আমি মানুষ চিনতে পারি। তো তোমার তোমার কোলে আমার সন্তান দিয়ে দিতে পারলে আমি মুক্তি পাব। এর আগে একজনকে সন্তান দিতে চেয়েছিলাম, সেও তোমার মতো এই পথ দিয়ে যাচ্ছিল, ওকে ডেকেও এনেছিলাম ঘরে, তোমার শরীরে তোমার মতো বল ছিল না, মরে গেল। তবে তুমি পারবে, তুমি পারবেই আমার পেটের সন্তানটা নিতে। দাঁড়াও, তোমাকে দিচ্ছি, দাঁড়াও।
কথা শেষ করে কুসুম ওর দুই হাতের নখ স্ফীত পেটের উপর গেঁথে দিল, তারপর পেটটা চিরে দুই দিকে সরিয়ে দিল। কয়েক ফোঁটা কালো জমাট রক্ত পড়ল মাটিতে। এরপর কুসুম ও ডান হাতটা পেটের ফাটল বরাবর ঢুকিয়ে বার করে আনলো একটা মাংসের দলা। কালো পাথরের মতো মাংসপিণ্ডের সঙ্গে জুড়ে রয়েছে একটা সরু নাড়ি, যেটা এখনো কুসুমের পেটের সঙ্গে যুক্ত হয়ে আছে। গৌরী বিভীষিকাময় দৃশ্যটা দেখে আতঙ্কে ফেটে পড়ল। ওর হাত থেকে খসে পড়ল পূজার রেখাবি। হাত পা মাথাযুক্ত মাংসের দলাটা থরথর করে কাঁপছে। কুসুম হাসি হাসি মুখ করে চেয়ে আছে ওর দিকে আর বলছে,
নাও বউ সন্তানটা, নাও, নিয়ে যাও, ওকে নিয়ে যাও, তোমার তোমার একটা সন্তান দরকার না, আজ থেকে এই সন্তান তোমার, নাও 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 নাও, হাত বাড়িয়ে সন্তানটা নাও, ওর যে তোমার মতো জীবন তোমার খুব দরকার, তোমার দেহ রসে সিক্ত, তোমার দেহ রসে সিক্ত করে পুষ্ট করে নাও ওকে, নাও 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 নাও, আর দেরি করো না, দেরি করো না, এই নাও না।
বিভীষিকাময় দৃশ্যটা সহ্য করতে পারল না গৌরী, ও চিৎকার করে মাটিতে আছড়ে পড়ে জ্ঞান হারালো। অল্পক্ষণ পরেই চোখ খুলল গৌরী। কানে এলো একদল মানুষ চিৎকার করছে, ঘাসের উপর শুয়ে রয়েছে ও। সামনেই ওর স্বামী গণপতিকে দেখে দুহাতে আঁকড়ে ধরল, তারপর ফুপিয়ে কেঁদে উঠল। গণপতি গৌরীর মাথায় হাত বোলাতে বোলাতে বলল,
আর ভয় নেই গৌরী, আমি শিখেছি, আর ভয় নেই, আর ভয় নেই।
খানিকক্ষণ ফুপিয়ে কেঁদে গৌরী চোখ মুছল, তারপর গণপতির বুকে মুখ গুঁজে পড়ে রইল। গণপতির হৃৎপিণ্ডের শব্দ ওর কানে বাজছে। আশপাশের লোকগুলো চিৎকার এখন আর কানে আসছে না। ও চোখ বন্ধ অবস্থায় বলে উঠল,
ওই মেয়েটা কে ছিল?
শাকচুন্নি।
ওই তো তোমাকে টেনে নিয়ে এসেছিল কুঁড়ে ঘরে। দেখো না ঘরটা কি অবস্থা। গৌরী মাথা ঘুরিয়ে দেখল দাউ দাউ করে জ্বলছে কুঁড়ে ঘরটা। আশপাশের লোকজন উৎসাহের সঙ্গে আগুনের চারিদিকে দাঁড়িয়ে রয়েছে। মনটা খারাপ হয়ে এলো গৌরীর। ঘরের মধ্যে কুসুম আর তার সন্তান জ্বলে পুড়ে যাচ্ছে। গণপতি বলল, তুমি ফিরছ না দেখেই আমাদের বিপদের আশঙ্কা হলো, তাই লোকজন নিয়ে তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম। তা এখানে এসে দেখি কুঁড়ে ঘরের সামনে তুমি পড়ে রয়েছ, আর তোমার মুখের উপর তাকিয়ে বসে রয়েছে শাকচুন্নিটা। বিবাহিত মেয়ে মনে অতৃপ্ত কামনা বাসনা নিয়ে মরলে শাকচুন্নি হয়। ওরা সব সময় চেষ্টা করে বাড়ির কোন অল্প বয়স্ক বউ এর মধ্যে ঢুকতে, যাতে মৃত্যুর পরও সাংসারিক জীবনের সুখ ভোগ করতে পারে। তোমাকে একলা পেয়ে ও সেই চেষ্টাই করেছিল। এখানে এসে যখন ওকে ওই অবস্থায় দেখলাম আর দেরি করিনি, তোমাকে সরিয়ে ওকে ঘর শুদ্ধ জ্বালিয়ে দিয়েছি। লোকমুখে শুনলাম ওর বিষয়ে, ভীষণ ভয়ানক। এর আগে যেখানে ছিল গাঁকে গাঁ শেষ করে দিয়েছে। মানুষ পশু কিছুই ছাড়ে না। পথে একলা মানুষ দেখলে ছলনা করে ঘরে টেনে নিয়ে আসে, তারপর মেরে খায়। গণপতি থামলে মাটির দিকে চাইল গৌরী। মাটি শুকনো, অর্থাৎ বৃষ্টি হয়নি। শাকচুন্নিটাই তাহলে মেঘ জলের মায়া সৃষ্টি করেছিল। কিন্তু একলা পেয়েও ওকে মেরে খেল না কেন পিশাচটা? এই প্রশ্নটা মনে জড়ো হতেই দৃষ্টি শূন্য হয়ে গেল গৌরীর। তবে কি সে সত্যি সত্যি? না, আর ভাবতে পারছে না গৌরী। মাথাটা কেমন করছে ওর। তবে মনে উদয় হওয়া প্রশ্নের জবাব গৌরী পেয়েছিল অনেকদিন পরে। প্রায় নয় মাস পর গৌরীর প্রসব যন্ত্রণা উঠল। আতুর ঘরে দাইমা এলো। তীব্র প্রসব যন্ত্রণা সহ্য করে সন্তান জন্ম দিল গৌরী। যন্ত্রণা ক্লিষ্ট ক্লান্ত শরীর নিয়ে দাইমার দিকে চেয়ে ও বলল,
ওকে আমার কাছে নিয়ে এসো, ওর মুখটা একবার দেখি।
দাইমা কাঁপা কাঁপা হাতটা এগিয়ে দিল গৌরীর দিকে। গৌরী চোখ তুলে দেখল দাইমা দুই হাতে ধরে রেখেছে কালো মাংসের একটা দলা, যাতে জুড়ে রয়েছে লিকলিকে পোড়া কাঠের মতো হাত আর পা। কালো পাথরের মতো মাংসপিণ্ড থরথর করে কাঁপছে আর ভয়ানক চিৎকার করে কাঁদছে। এই ক্রন্দন কোনো শিশুর নয়, অন্য কিছুর, অন্য জগতের থেকে ভেসে আসা কান্না যেন। গৌরী ওর সন্তানের জিভটা লক্ষ্য করল। কালো মুখবিবরে সাদা রক্তশূন্য জিভটা জুড়ে রয়েছে। আতঙ্কে শিউরে উঠল গৌরী। এই দৃশ্য ও আগেও দেখেছে। ঠিক সেই সময় ও মালতীকে আতুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। মালতী চওড়া হাসি হাসছে। ওর মুখের উপর নারী সুলভ কোনো অভিব্যক্তি নেই। বিশ্রীভাবে হাসতে হাসতে ও এগিয়ে এলো গৌরীর সামনে। গৌরী হাঁপাতে হাঁপাতে বলল,
কি মালতী তুই হাসছিস? আমি পেটে কি ধরেছি তুই বুঝতে পারছিস না? আমার এই ভয়ানক বিপদে তুই হাসছিস?
মালতী কোনো জবাব দিল না। ওর হাসি বেড়েই চলেছে। গৌরীর কথা শুনে দাইমা চমকে উঠল, ঢোক গিলে বলল,
কার সঙ্গে কথা কইছো বউ?
কেন মালতীর হাসি তুমি শুনতে পাচ্ছ না? এই তো আমার পাশে দাঁড়িয়ে আছে খোঁজ পাড়ার মালতী।
দরজায় কিল দেবা, ঘরে তো কেউ ঢোকেনি, তাছাড়া মালতী আসবে কোত্থেকে? বছর দুয়েক আগে ঘোষপাড়ার মালতী ওর বাপের বাড়িতেই বাচ্চা বিয়েতে গিয়ে মারা গেল তো। আমি তো ছিলাম আতুর ঘরে।
কি বলছ কি তুমি?
আমি ঠিক বলছি বউ, ওর পেটে মরা বাচ্চা ছিল।
গৌরী মালতীর দিকে চোখ ফেরালো। মালতীর মুখটা এখন মরা মাছের মতোই, মুখ ফাটিয়ে হাসছে, চোখ বন্ধ, চোখের উপর তুলসী পাতা দেওয়া, নাকের ছিদ্রে প্রবেশ করানো রয়েছে তুলো, মাথায় সিঁদুরের কৌটো উল্টে ফেলেছে যেন কেউ, গলায় সাদা ফুলের মালা, সব মিলে যাচ্ছে। এমন সাজেই সধবা মেয়ের মরা নিয়ে যাওয়ার রেওয়াজ আছে, অর্থাৎ গৌরীর যন্ত্রণাক্লিষ্ট শরীরটা ঝিমিয়ে পড়ছে, চোখে নেমে আসছে অন্ধকার, ওর মাথার ভেতর ভেসে উঠল কয়েকটা কাটা কাটা চিত্র। পুকুর পাড়ের মালতি থেকে শুরু করে শাকচুন্নি কুসুমের কুঁড়ে ঘরের মধ্যে গিয়ে থামল সেই ছবি। তার মানে মালতী ওকে ইচ্ছে করে সেখানে পাঠিয়েছিল। অন্ধকারের অতলে হারিয়ে যেতে যেতে ও শুনতে পেল মালতী বলছে,
আমি যেটা পারিনি তুমি সেটা পেরেছ, তুমি কুসুমের সন্তানটা পেটে ধরতে পেরেছ। অনেকদিন ধরেই এমন একটা যত্ন করছিল যেখানে ওর বাচ্চাটা পেরে উঠতে পারে।
ঠিক সেই সময় আরো একটা কণ্ঠস্বর শোনা গেল। আদুর ঘরের চালের উপর থেকে কুসুম বলে উঠল,
সন্তানটাকে তোমার হাতে তুলে এখন আমি নিশ্চিন্ত হলাম বউ। এখন আর শুকনো দেহটা ছেড়ে যেতে বাধা রইল না।
আজকের গল্প পাঠিয়েছিলেন সায়ক আমান। বিভিন্ন চরিত্রে দিতিপ্রিয়া, সায়ক এবং বর্ণিশা। শেষ হল আশিস চক্রবর্তীর কাহিনী শাকচুন্নি। সকলে ভালো থাকবেন।